বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী, আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমাদের এপিসোড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। আমাদের উচিত আমরা যাতে দৈনন্দিন এই ফজিলত অর্জন করার জন্য 1000 বার দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে 4টি পর্ব থাকে, 4টি সেগমেন্ট থাকে। তো প্রথম যে সেগমেন্ট সেটি হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলিহিমুসসালামের জীবনী। আসুন আমরা শুরু করি আমাদের প্রথম সেগমেন্ট।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে যে নবী সম্পর্কে আমরা আলোচনা করব বা শোনার সৌভাগ্য অর্জন করব, প্রথমে আমি হিন্স দিয়ে দিচ্ছি, দেখি আপনারা জানেন কিনা যে সেই নবী সম্পর্কে যে 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব, সে 4টি পয়েন্ট হচ্ছে লাঠি, তুর পাহাড়, ফেরাউন এবং কলিমুল্লাহ। জি হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই আমার পয়েন্টগুলোর সাথে সাথে গেস করে নিয়েছেন যে কোন নবী সম্পর্কে আজকে আলোচনা হবে। আজকে আলোচনা হবে হযরত মুসা কলিমুল্লাহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম সম্পর্কে। হযরত মুসা আলিহি সালাতু ওয়াসসালামের নাম মুবারক ছিল মুসা এবং ওনার উপাধি ছিল কলিমুল্লাহ, যেহেতু উনি আল্লাহ পাকের সাথে কালাম করতেন, কথা বলতেন। হযরত মুসা আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম সম্পর্কে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ইরশাদ করেন যে হযরত মুসা বিন ইমরান আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম সফিউল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার মনোনীত বান্দা ছিলেন। হযরত ইউসুফ আলিহি সালাতু ওয়াসসালামের 400 বছর এবং হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের 700 বছর পর হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেন, অর্থাৎ দুনিয়ার জমিনে তশরিফ রাখেন এবং ওনার বয়স মোবারক ছিল 120 বছর। হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম দুনিয়াতে 120 বছর হায়াত পেয়েছিলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের উপর 10 সহিফা নাজিল করেছেন এবং কিতাবে ইলাহি, যেটি তাওরাত নামে প্রসিদ্ধ, এই কিতাবে ইলাহি হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের উপর নাজিল হয়েছিল। হযরত মুসা নবীর যে স্পেশাল স্পেক্ট ছিল, সেই স্পেশাল কিছু বৈশিষ্ট্যের মধ্যে 2টি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি কোনো মাধ্যম ছাড়া, কোনো বাধা বিপত্তি ছাড়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে বাক্যলাপ করতেন, আল্লাহ তাআলার কাছে এমন মকবুল ছিলেন ওনার ইবাদত রিয়াজত বলুন বা বান্দা হিসেবে, নবী হিসেবে। আসলে তো সকল নবী আল্লাহ তাআলার কাছে অনেক মকবুল, কিন্তু মুসা নবীর এমন মকবুলিয়ত ছিল আল্লাহ তাআলার দরবারে যে উনি যখন তার ভাইয়ের ব্যাপারে হযরত হারুন আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালামের ব্যাপারে দোয়া করেছিলেন যে ওনার ভাইকে যাতে নবুয়াত দেয়া হয়, নবী হওয়ার জন্য যখন দোয়া করেছিলেন আল্লাহ পাক ওনার দোয়াই ওনার ভাইকে নবুয়াত দিয়েছিলেন। হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ যখনই দোয়া করতেন দোয়া কবুল হতো এবং ওনার একটি প্রসিদ্ধ গোত্র যেটিকে আমরা চিনি বনি ইসরায়েল নামে। হযরত মুসা আলা নবীন ওয়া আলিহি সালাতু ওয়াসসালাম মিশরে জন্মগ্রহণ করেন। তৎকালীন মিশরের যে সম্রাটগুলো ছিল এই সম্রাটদের একটা খেতাব, একটা লকব ছিল ফেরাউন। ফেরাউন কোনো নাম নয়, এটা একটা লকব, মিশরের সম্রাটদের লকব ছিল ফেরাউন, অর্থাৎ তৎকালীন ওনার যুগে মিশরের যে সম্রাট হতো তাদের লকব ফেরাউন হিসেবে প্রসিদ্ধ ছিল। প্রত্যেকটা সময়ে এক একজন করে ফেরাউন আসত। মুসা নবীর যুগে যে ফেরাউনটি ছিল তার নাম ছিল ওয়ালিদ। তো সেই ওয়ালিদ এমন বেশি গুনাহে পরিপূর্ণ ছিল, সে এমন অত্যাচারী শাসক ছিল যে তার অত্যাচারের কারণে, তার জাহিলিয়তের কারণে সে এমন পর্যায়ে পৌঁছেছে যে সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে বসে। এমনকি তার কমের মধ্যে, তার গোত্রের মধ্যে যদি কেউ তাকে খোদা দাবি না করত, খোদা হিসেবে মেনে না নিত, তখন সে তাকে বিভিন্ন অত্যাচার এবং হত্যার মতো নির্মম কাজ পর্যন্ত করে বসত। সে একবার একটি স্বপ্ন দেখেছিল যে তার গোত্রের মধ্যে, ওই সময়ের মধ্যে একটা শিশুর জন্ম হবে, যেই শিশু জন্মের পর তার যে সম্রাট আছে, তার যে একটা অবস্থান আছে, পজিশন আছে, সে অবস্থান পজিশনকে সে ধ্বংস করে দিবে। সে এখন যে রাজত্বগুলো করছে, যে অত্যাচারগুলো করছে, সেগুলোকে সে নিমিষেই ধ্বংস করে দিবে। যখন সে এই স্বপ্নটি দেখলো, তখন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার যে মানুষ ছিল, তার গোত্রের জ্ঞানী লোক ছিল, তাদের কাছে গেল, তারা এই ব্যাখ্যাটুকু তাকে করে দিল। যখন সে ব্যাখ্যা জানতে পারলো, সে কী করলো, সেই সময়ে যে সকল শিশু জন্মগ্রহণ করেছিল সেই সকল শিশুকে হত্যা করে ফেলেছিল। কিন্তু আল্লাহ তাআলার কেমন কুদরত দেখুন, যার মাধ্যমে তার ধ্বংস হবে, হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম, তাকে তার সম্রাটের মধ্যে, তার যে রাজপ্রসাদ ছিল সেই রাজপ্রসাদের মধ্যেই তশরিফ দিয়েছেন এবং সেখানেই মুসা নবীর জন্ম হয়েছিল। হযরত মুসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম যখন আস্তে আস্তে যৌবন থেকে উনি আস্তে আস্তে বয়সের মধ্যে পরিণত হচ্ছিলেন, উপনীত হচ্ছিলেন, তখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। শিশু অবস্থা থেকে যখন যৌবন অবস্থায় যখন কনভার্ট হলেন, ডাইভার্ট হলেন, তখন তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জিনিসগুলো ফেরাউনের সহ্য হচ্ছিল না, কেননা ফেরাউন চাচ্ছিল যে সবাই যাতে তাকে খোদা দাবি করে, ফেরাউনের কথা মতো যাতে সবাই চলে। কিন্তু ইনি মুসা নবী কি করছিল, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে সবাইকে আহ্বান জানাচ্ছিল। তো এই জিনিসটুকু ফেরাউনের বরদাস্ত হচ্ছিল না, সে অনেক ধরনের প্রচেষ্টা চালিয়েছিল মুসা নবীর উপর অত্যাচার করার জন্য। কিন্তু এক সময় গিয়ে মুসা নবী কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালাম ওই মিশর থেকে চলে গিয়েছিলেন। তো মুসা নবীর খোঁজ করার জন্য সে তার লোকজনকে পাঠালেন, কিন্তু মুসা নবী সেখান থেকে চলে গিয়েছিলেন। মুসা নবী মাদিয়ান নামক একটি স্থানে হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ পেলেন। তো তিনি দীর্ঘ আট বছর ওনার সঙ্গ লাভ করলেন। তো হযরত শুয়াইব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের একটা কন্যা ছিল সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে হযরত মুসা নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের বিবাহ সম্পন্ন করলেন। এরপর যখন আবার মাদিয়ান থেকে মিশরে মুসা নবী আসলেন, তখন দেখলেন এখানে বিভিন্ন পাপাচার, বিভিন্ন গুনাহের সিলসিলা বেড়ে যাচ্ছিল। তো তিনি আবারও তার যে দিনের প্রচার ছিল, দিনের দাওয়াত ছিল, সেগুলো শুরু করলো এবং বিভিন্ন মুজেজার মাধ্যমে ওনার নবুয়াত যেটা ছিল, উনি যে একজন নবী, সেই নবীর বিভিন্ন মুজেজা তিনি লোকদেরকে দেখালেন এবং বললেন। আচ্ছা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, মাদিয়ান থেকে যখন মিশরে যাচ্ছিলেন ওই অবস্থায় উনি নবুয়াত লাভ করেছিলেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যখন উনি বিভিন্ন মুজেজা দেখাচ্ছিল, তো মানুষ সেগুলোকে জাদু হিসেবে আখ্যা দিতে লাগলো। তো তখন ফেরাউন যে ছিল, সে তার যে জাদুকর ছিল, তো তাদেরকে বলল যে আপনারা যান, তার বিরুদ্ধে আপনারা জাদু দেখান, তার জাদুগুলোকে ধ্বংস করে দিন, বা এমন কিছু করুন যাতে তার এই জাদুগুলো আর দেখাতে না পারে। যখন জাদুকররা হযরত মুসা নবীর সামনে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু সালামের সেই মুজেজা দেখে জাদুকররা পর্যন্ত ঈমান নিয়ে এসেছিলেন। কিন্তু সেই হতবাকা ফেরাউন তখনও মানতে নারাজ ছিল যে এগুলো নবীর মুজেজা ছিল। সে বলছিল, সে সবাইকে বলছিল যে এগুলো সে জাদু করছে। এমনকি সে মুসা নবীকে এমন এটাও বলল যে তুমি যতই জাদু দেখাও না কেন, যতই তুমি নিদর্শন দেখাও না কেন, তোমার রবের এই একত্ববাদের উপর আমি ঈমান আনব না। সে ফেরাউনের পাপাচার অত্যাচার আরও দিন দিন বেড়েই যাচ্ছিল। যখন সে পাপাচার বাড়িয়ে দিচ্ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আজাব আসতে শুরু করলো। কি কি আজাব, অনেক ধরনের আজাব তাদের উপর নেমে এসেছিল, যেমন পানি চলে এসেছিল, এমনকি পানির উপর তারা দাঁড়াতে পর্যন্ত পারছিল না, এমন আজাব পর্যন্ত তারা দেখেছিল। এমনকি আল্লাহ পাক এমন কিছু পোকা মাকড় তাদের মধ্যে দিয়ে দিয়েছিল যে পোকা মাকড় তাদের সমস্ত ফসলকে ধ্বংস করে দিয়েছিল, এমনকি যদি কোনো কাঠের দরজা থাকতো সেই কাঠের দরজাগুলোকে পর্যন্ত পোকা মাকড় খেয়ে ফেলতো, এবং ব্যাং দিয়ে পর্যন্ত আজাব দিয়েছিল। পানিকে রক্ত বানিয়েও আল্লাহ তাআলা আজাব দিয়েছিল, কিন্তু তারপরও তাদের টনক নড়েনি। এরপর আল্লাহ তাআলার হুকুম হলো যে মুসা নবী যাতে তার সম্প্রদায়কে নিয়ে যে একটি নদী ছিল সেই নদীটি রাতে রাতারাতি যাতে পার হয়ে যায়। আল্লাহ পাক সে পাপিষ্ট ফেরাউনকে শাস্তি দেওয়ার জন্য মুসা নবীকে আদেশ দিলেন যে উনি যাতে ওনার সম্প্রদায়কে নিয়ে, ওনার কমকে নিয়ে ওই নদী পার হয়ে যায়। তো যেটি নীল নদ নামে প্রসিদ্ধ আমরা যেটা জানি, তো সেই নীল নদ মুসা নবী তার সম্প্রদায়কে নিয়ে পার হওয়ার জন্য গেলেন, কিন্তু দেখলেন সেখানে পানি আর পানি। তো ওহি নাজিল হলো যাতে যে মুসা নবীর কাছে যে লাঠি মোবারক ছিল সেই লাঠি মোবারক দিয়ে যাতে সেখানে একটি আঘাত করে। মুসা নবীর লাঠি মোবারক দিয়ে আঘাত করার সাথে সাথে সেখানে 12টি রাস্তা সেখানে তৈরি হয়ে যায়, অর্থাৎ পানিগুলো সরে গিয়ে 12টি রাস্তা সেখানে দেখা যায়। তো মুসা নবী সবাইকে আদেশ দিলেন যে যাতে ওনার কওমের সবাই সেই রাস্তা দিয়ে পার হয়ে যায়। এত সুন্দরভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সিস্টেমটি হয়েছিল, পানি দেয়ালের মতো দাঁড়িয়ে গিয়েছিল এবং সম্প্রদায়ের লোক সবাই সেই রাস্তাগুলো দিয়ে পার হয়ে যাচ্ছিল। একজন ব্যক্তি মুসা নবীকে আরজ করলো, হে মুসা, আমরা তো দেখছি না আমাদের বাকি লোকরা কি তারা পার হতে পারছে নাকি পার হতে পারছে না। তখন মুসা নবীর মর্যাদা দেখুন, তিনি যে দেয়ালগুলো পানির হয়ে গিয়েছিল সেখানে তার মর্যাদার মাধ্যমে সেখানে স্বচ্ছ জানালার মতো তৈরি করে দিয়েছিলেন, যাতে এক পানির দেয়াল থেকে অন্য পানির দেয়ালগুলো দেখা যায়। তো যখন আয়নার মতো হয়ে গেল, স্বচ্ছ আয়নার মতো, তখন তার কওমের সবাই দেখলো যে মুসা নবীর যে কওমগুলো ছিল সবাই নিরাপদের সাথে সেই নীল নদ পার হয়ে গিয়েছিল। এদিকে ফেরাউন তাদেরকে খুঁজতে খুঁজতে নীল নদে চলে এসেছিল, দেখলো যে তারা পার হয়ে যাচ্ছে, তারা ওই প্রান্তে চলে গিয়েছে। তখন ফেরাউন দেখলো যে এখানে 12টি রাস্তা তৈরি করা আছে, তখন ফেরাউন মনে করেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে যে তারা যাতে এই রাস্তা দিয়ে গিয়ে মুসা নবীকে ধরতে পারে। তো সে তার সম্প্রদায়কে বলল যে চলো তৈরি হয়ে যাও, এই রাস্তা দিয়ে আমরা যাই। তো তার সম্প্রদায়ের একটা জ্ঞানী লোক ছিল, সে মানে অনেক কিছু ক্যাচ করতে পারে। তো সে বলল যে না, এই অবস্থায় যাওয়া আমাদের জন্য উচিত হবে না, এখানে যদি আমাদের আরোহণের পা পড়ে তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার আজাবের মধ্যে লিপ্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলার কুদরত কেমন দেখুন, আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আমিন আলাইহি সালাতু সালামকে মানুষ রূপে পাঠালেন এবং একটি ঘোড়া নিয়ে পাঠালেন। যখন জিব্রাইল আমিন ওনার ঘোড়া দিয়ে সে রাস্তার মধ্যে পা দিয়ে দিলেন, তখন ফেরাউনের যে ঘোড়াটি ছিল, ফেরাউনের যে বাহনটা ছিল, সেটা জিব্রাইল আমিনের বাহনকে দেখে সেও আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেই বাহনটাও ওখানে পা দিয়ে দিল। তো যখন ফেরাউনের বাহন সেখানে চলে গেল, তার যে সঙ্গী সাথীরা ছিল তারাও ফেরাউনের পেছনে পেছনে সেখানে চলে যেতে লাগলো। কিন্তু এই সকল কিছু ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়েছে এজন্যই যাতে ফেরাউন এই দ্বিধাদ্বন্দ্বে না থাকে যে এখানে কি যাবে কি যাবে না। যখন তারা মাছ পথ পর্যন্ত চলে গেল, আল্লাহ তাআলা পানির যে দেয়ালগুলো বানিয়ে দিয়েছিল সেই পানিগুলো তাদের মধ্যে লিপ্ত করে দিল, সেই পানিগুলো তাদের মধ্যে দিয়ে দিল যাতে পুরো ফেরাউনের যে কম ছিল, যে দল ছিল, তারা ধ্বংস হয়ে যায়। পরিশেষে অপর প্রান্ত থেকে মুসা নবী এবং তার সম্প্রদায়ের সব লোক দেখলো যে সে পাপিষ্ট ফেরাউনের ধ্বংস হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে, ফেরাউনের লাশকে একটি স্থানের মধ্যে দিয়ে দিয়েছিল যাতে করে এই লাশ তার পরবর্তী আগত সবার জন্য একটি দলিল হয়ে থাকে, সবার জন্য একটি শিক্ষা হয়ে থাকে। এবং আমরা জানি যে আজও একটি মিউজিয়ামের মধ্যে সে পাপিষ্ট ফেরাউনের যে দেহ সেটিকে সংরক্ষণ করা হয়েছে, যাতে মানুষ আমরা যারা আছি সে থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে যারা অস্বীকার করে, তাদের উপর কেমন আজাব নাজিল হয়। তো দর্শক, আমরা ফেরাউন এবং মুসা নবী আল্লাহ নবীন আলহি সালাতু সালামের ব্যাপারে জানলাম। আল্লাহ তালা আমাদের সবাইকে দীন ইসলামের উপর অটল থাকার এবং দীন ইসলামে যে হুকুম আহকাম আমাদেরকে দেওয়া হয়েছে সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার সেই তৌফিক দান করুক। অনেকটুকু আলোচনা মুসা নবীর ব্যাপারে আছে কিতাবের মধ্যে, কিন্তু সময় যেহেতু সংক্ষেপ আমরা এখানেই শেষ করছি। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ, হেলথ টিপ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
লেটস লিসেন এ ভেরি বিউটিফুল হাদিস। হাদিসে পাকের মধ্যে এসেছে যার সারাংশ হচ্ছে, আল্লাহ পাক এমন কোন রোগ সৃষ্টি করেনি যার কোনো চিকিৎসা নেই। জি হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানীরাও এটা মানতে এখন রাজি হয়েছে যে আল্লাহ পাক যে সকল রোগ দুনিয়াতে দিয়েছেন সকল রোগের চিকিৎসা আছে, কিন্তু মৃত্যুর কোনো চিকিৎসা নেই। জি হ্যাঁ, তো এমন একটি রোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং সেটার কিভাবে প্রতিকার পাওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত, কিছু বছর আগেও মানুষ মনে করত এই রোগ আসলে মৃত্যু অনিবার্য, যেহেতু এই রোগের কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। জি হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে, আমার বলার বিষয় হচ্ছে হেপাটাইটিস সম্পর্কে। জি হ্যাঁ, হেপাটাইটিস এমন একটি রোগ যে রোগের টিকা কিছু বছর আগেও আবিষ্কার হয়নি, কিন্তু জেনে খুশি হবেন যে এখন সেই রোগের টিকা আছে, সেই রোগের ভ্যাকসিন আছে। এবং আজকে আমরা হেপাটাইটিস তো বিভিন্ন রকমের হয়ে থাকে, হেপাটাইটিস এ বি সি ডি ই বিভিন্ন ধরনের হেপাটাইটিস থাকে, কিন্তু আজকে আমরা আলোচনা করব হেপাটাইটিস সি, যার ঔষধ তৈরিকে মেডিকেল সায়েন্সে মাইল্ড স্টোন বলা হয়েছে। জি হ্যাঁ, এটির এখন ঔষধ আবিষ্কার হয়ে গেছে এবং এই রোগ নিয়ে এখন আর কোনো ভয় নেই। বলা হচ্ছে এই রোগে প্রতি বছরে বাংলাদেশের মধ্যে 22,000 লোক মৃত্যুবরণ করে। জি হ্যাঁ, হেপাটাইটিস রোগে প্রতি বছর বাংলাদেশে 22,000 মৃত্যুবরণ করে এবং দুনিয়ার মধ্যে লক্ষাধিক মানুষ এই রোগের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এটি আসলে যকৃতের একটি রোগ, যেটিকে আমরা কলিজা বলি, কলিজার মধ্যে হওয়া সৃষ্ট একটি রোগ। এবং এই যকৃত আমাদের শরীরের প্রায় 500 কাজ পরিচালনা করে। আপনারা জেনে অবাক হবেন, এই যকৃত বা কলিজা এটি আমাদের শরীরের 500টি কাজকে পরিচালনা করে। তো চিন্তা করুন, এই 500টি কাজ যখন ব্যাঘাত ঘটবে, যখন এই কলিজার মধ্যে, এই যকৃতের মধ্যে এই রোগটা চলে আসবে, তখন তার কার্যক্ষমতা, কার্যদক্ষতা যখন কমে যাবে, তখন আপনার শরীরের অবস্থা কি পরিমাণে ক্ষতি হবে। তো এই রোগ কিভাবে ছড়ায় আসুন আমরা একটু জেনে নিই। বলা হচ্ছে একই ইনজেকশন ব্যবহারের মাধ্যমে। জি হ্যাঁ, একটা ইনজেকশন যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে এই হেপাটাইটিস সি যেটি আছে সেটি ছড়ানোর আশঙ্কা থাকে। এরপর বলা হচ্ছে সার্জারির সময় এই রোগটি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। যারা মাদকাসক্ত, মাদক নেয়ার সময়ও এই রোগটি হতে পারে। এবং শিশু জন্মের সময় মায়ের যদি হেপাটাইটিস রোগটি থাকে, হেপাটাইটিস সি নামক যে রোগটি আছে এটি যদি থাকে, তাহলে শিশুর ক্ষেত্রেও এটি হওয়া অনেকাংশে দেখা যায় যে এটি শিশুরও হয়ে থাকে। তো বাচ্চা নেয়ার সময় এটি লক্ষ্য রাখতে হবে যে মায়ের কি হেপাটাইটিস সি এই রোগটি আছে কিনা, যদি পরীক্ষা করে নেওয়া হয় তাহলে অনেকটুকু উত্তম হবে। এবং যারা কারাগারে থাকে, কারাগারে যে আসামিগুলো থাকে এদেরও হেপাটাইটিস সি হওয়ার আশঙ্কা আছে। এবং যারা ট্যাটু করে, মনে রাখবেন ট্যাটু ইসলামে হারাম। আমরা যারা এখন দেখি যে বিভিন্ন মুসলমানও এখন ট্যাটু করছে, তো ট্যাটু করার মাধ্যমেও হেপাটাইটিস সি ছড়াতে পারে। তো কিছু রিজনস আমি আপনাদের সামনে পেশ করেছি যে রিজনসের কারণে হেপাটাইটিস সি নামক রোগটি সৃষ্টি হয়। এরপর আসুন, হেপাটাইটিস সি যে হয়েছে আপনি কিভাবে বুঝবেন, কিছু উপসর্গ আছে, কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই রোগটি হয়েছে। বলা হচ্ছে জ্বর আসবে। জি হ্যাঁ, হেপাটাইটিস সি হলে জ্বর হবে, দুর্বলতা আসবে, খাবারে অরুচি দেখা যাবে, খাবারের রুচি তার মধ্যে থাকবে না, বমি ভাব আসবে, ক্লান্তি বোধ তার হবে, জন্ডিস হবে, পেটে পানি চলে আসবে। কিছু লক্ষণ এখানে আলোচনা হয়েছে যে লক্ষণগুলো আসলে হেপাটাইটিস সি হওয়ার আশঙ্কা থাকে। আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া বলেন, যদি আমরা প্রতি 3 বা 6 মাস অন্তর অন্তর আমাদের যে ব্লাড টেস্ট আছে এগুলো যদি করায়, তাহলে শরীরের আমাদের একটি স্ক্যানিং হয়ে যাবে যে শরীরের মধ্যে আদৌ কী কী রোগ আছে, এগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। এখন আমরা নিজেরাও জানি না যে আমাদের শরীরের মধ্যে কিছু গুপ্ত রোগ, অর্থাৎ লুকায়িত কিছু রোগ থাকে যেগুলো আমাদেরও ধারণার বাইরে। আমাদের অনেক সময় অনেক ধরনের রোগ ভেতরে ভেতরে হয়ে থাকে কিন্তু আমাদের অজানা। এটা যখন চরম পর্যায়ে চলে যায় তখন আমাদের জানা হয়, এরপর আর কিছু করার থাকে না। তো আমাদের উচিত প্রতি 3 মাস অন্তর হোক বা 6 মাস অন্তর হোক ব্লাড টেস্ট করা। আচ্ছা, হেপাটাইটিসের জন্য যে টেস্টটা করা হয়, তো লিভারের জন্য যকৃতের যে টেস্টটা সেটি হচ্ছে LFT, লিভার ফাংশনিং টেস্ট। তো এটাও করে নেওয়া উচিত। এটা করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ হেপাটাইটিস নামক কোনো রোগ আপনার আছে কিনা। আচ্ছা, এবার আসুন, যে হেপাটাইটিস সি হলে যে আমার ভয়ের কারণ আছে এমন কোনো কিছু নেই। আমি শুরুতেই হাদিসে পাক বলেছি যে আল্লাহ পাক প্রত্যেকটা রোগেরই কিন্তু চিকিৎসা রেখেছে, সেটা রুহানি হোক বা ডাক্তারি হোক। আর এখন তো ভয়ের কোনো কারণ নেই, মেডিকেল সায়েন্স এ হেপাটাইটিস সি এর টিকা এখন আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা, অনেকে ছোট থাকতে তো আমরা হেপাটাইটিস বি যেটা আছে এটা শিশুদের ক্ষেত্রে টিকা দিয়ে দেওয়া হয় জন্মের পরে। হেপাটাইটিস সি এর যেহেতু এখন লক্ষণ আমরা বিভিন্ন দেখতে পাই, তো শিশুদের ক্ষেত্রে হেপাটাইটিস বি এর টিকা নেওয়ার সাথে সাথে আমরা চেক করে নিব যে আমাদের যখন হেপাটাইটিস বি নেগেটিভ চলে আসবে, আমরা এবার হেপাটাইটিস সি আমাদের হচ্ছে কিনা বা আমাদের শরীরে আছে কিনা, সেই অনুযায়ী আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সেটা গ্রহণ করব এর চিকিৎসা। আচ্ছা, রুহানি চিকিৎসা বলে দিই, যদি হেপাটাইটিস সি হয় তখন কি করবেন? হেপাটাইটিস সি না, যে কোনো ধরনের হেপাটাইটিস যদি আপনার হয়ে থাকে, এ বি সি ডি যে কোনো ধরনের যদি হেপাটাইটিস আপনার দেখা দেয়, তাহলে রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। বলা হচ্ছে সুরা বাইয়িনা, এটি কোরআনে পাকের একটি সুরা, সুরা বাইয়িনা, যারা সঠিকভাবে পড়তে পারে, যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি, বা আপনার ঘরের মধ্যে যদি কেউ পড়তে পারে তাহলে আপনার ঘরের মধ্যে। বলা হচ্ছে সুরা বাইয়িনা, আমরা অনেক সময় যখন, এখন তো আমরা দুইবার খাবার গ্রহণ করে থাকি বা তিনবার খাবার গ্রহণ করে থাকি, সকালে দুপুরে রাতে, খাবার গ্রহণের আগে আমরা সুরা বাইয়িনা পড়ে, আগে পরে দরুদ শরীফ পড়ে, সুরা বাইয়িনা পড়ে আমরা যে খাবারটি গ্রহণ করব সেখানে ফু দিব এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই খাবারটি গ্রহণ করবো, ইনশাআল্লাহ আজাল আমাদের হেপাটাইটিস সি বা অন্য হেপাটাইটিসগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত রোগ থেকে হিফাজত করুক, যে সমস্ত রোগ আমাদের শরীরে অনেক ক্ষতি সাধন করে। তো এই সেগমেন্টটি আমাদের শেষ হয়েছে, আসুন পরবর্তী সেগমেন্টের দিকে আমরা মুভ করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আজকে যে কিতাবটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে খুদার ফজিলত। এই কিতাবটি লেখক যিনি, তিনি হচ্ছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া। এই কিতাবটি প্রকাশনা করেছেন মাকতাবতুল মদিনা, প্রকাশ করেছে, এবং এই কিতাবের সর্বমোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 190। খুদার ফজিলত এই কিতাবটি সম্পূর্ণ আপনার ক্ষুধা নিয়ে আলোচনা এসেছে। এরপর খাবার কেমন হওয়া চাই, আমাদের খাবারের রুটিন কেমন হওয়া চাই, এরপর বিভিন্ন আল্লাহওয়ালাদের খাবার কেমন ছিল সে সম্পর্কেও এখানে আলোচনা এসেছে। তো আসুন, আমি কিছু আপনাদের সামনে তুলে ধরার সৌভাগ্য অর্জন করছি। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 10 এর মধ্যে যে হাদিসে পাকটি এসেছে সেটি দিয়ে আপনাদের সামনে শুরু করছি। হযরত সাইয়েদুনা মাশরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি আমার জন্য খাবার আনলেন আর বলতে লাগলেন, আমি যখন কখনো পেট ভরে খাবার খাই তখন আমার মন কেঁদে ওঠে আর আমি অঝোরে কাঁদতে থাকি। আমি বললাম, কেন? বললেন, কারণ এটা আমাকে আমার সরতাজ সাহিবে মেরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই অবস্থার কথা মনে করিয়ে দেয়, যে অবস্থায় তিনি আমার থেকে দূরে চলে গেছেন। ওই অবস্থাটি হলো কখনই তার দিনে দুবার রুটি অথবা মাংস দিয়ে পেট ভরে খানা খাওয়ার সুযোগ হয়নি। তো প্রিয় ইসলামী ভাইরা, একদিকে উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ছিল যে যদি কখনো পেট ভরে খাবার খেয়েও নিতেন তবে আমার আকা আলিহি সালাতু সালামের ভালোবাসায় কান্না করতে থাকতেন। আর হাই, অন্যদিকে আমরা গুনাহগার, আমরা যারা আশিক দাবি করি, এদের অবস্থা এমন যে কণ্ঠনালী পর্যন্ত খুব ভালোভাবে পেট ভরে খেয়ে নেয়ার পরও মন ভরে না। মনে রাখবেন, যখনই আল্লাহওয়ালাগণের পেট ভরে খাওয়ার বর্ণনা সমূহ পাবেন তখন এ থেকে পেটের এক তৃতীয়াংশ খাবার খাওয়াই বুঝবেন। আমাদের পেট ভরে খাওয়া আর তাদের পেট ভরে খাবার খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। জি হ্যাঁ, আমি আমার এপিসোডের প্রথম এপিসোড সম্ভবত একটি রেওয়ায়েত এভাবে বলেছিলাম যে আমরা যাতে আমাদের পেটকে তিন অংশে বিভক্ত করে নিই, এক অংশ খাবার, এক অংশ পানি, এক অংশ নিঃশ্বাস। তো আমাদের উচিত যে আমরা যাতে এই রেওয়ায়েত মোতাবেক আমল করি, এবং এই কিতাবের 27 নম্বর পেজের মধ্যে একটি রিওয়ায়েত এটা এসেছে, হযরত সাইয়েদুনা আবু বুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় মুস্তাফা সুলতানে আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষামূলক বাণী হচ্ছে, অনেক লোক দুনিয়াতে উত্তম খাবার গ্রহণকারী ও পরিতৃপ্ত জীবন যাপনকারী রয়েছে, কিন্তু কিয়ামতের দিন তারাই ক্ষুধার্ত ও উলঙ্গ হবে। যারা দুনিয়াতে পরিতৃপ্ত জীবন যাপন করবে তারা কিয়ামতের দিন ক্ষুধার্ত হবে। তো আমাদের উচিত আমরা যাতে প্রয়োজনের চাইতে বেশি আহার না করি। আমরা তো এখন মানে এত বেশি আহার করি যে আমাদের কণ্ঠনালী পর্যন্ত চলে আসে। তো আমাদের উচিত যাতে আমরা প্রয়োজন অপেক্ষা বেশি আহার না করি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করি, যিনি দিনে দুবার পেট ভরে খাবার খেতেন না। তো আমরাও সেই মোবারক হাস্তির অভ্যাস মোবারকের দিকে খেয়াল করে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করি। এখানে আরও অনেক কিছু এসেছে, যেমন হযরত ইয়াহিয়া আলা নবী আলাইহিস সালাতু সাল্লামের পবিত্র খোদা মোবারক নিয়ে এখানে আলোচনা এসেছে। এরপর বলা হচ্ছে অন্তরের কঠোরতার কারণ। জি হ্যাঁ, অন্তরের কঠোরতার কারণ কি এই কিতাবের মধ্যে আলোচনা এসেছে। এরপর বলা হচ্ছে যে অসময়ে নিদ্রা আসার কারণ কি, এই সম্পর্কেও এখানে আলোচনা এসেছে। এরপর বলা হচ্ছে যে কম খাওয়া উত্তম কিন্তু মিথ্যা বলা হারাম, এ সম্পর্কেও আলোচনা এসেছে। এরপর বলা হচ্ছে যে 20 বছর যাবত মাছ ভাতের বাসনা দমন, আল্লাহ আকবার, এটি আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেই যে 20 বছর যাবত, এটি 174 পৃষ্ঠায় আলোচনা হয়েছে, বসরার এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আলোচনা এসেছে। 20 বছর যাবত তার নফস মাছ ভাত ও রুটি খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু তিনি নিজের নফসকে এমনভাবে দমন করতে থাকেন যে এগুলো ইহ জীবনে আর খেলে নি না। তার ইন্তিকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, মা ফায়াল আল্লাহ বিকা, আল্লাহ তালা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহর দয়া ও অনুগ্রহে আমাকে যেসব নিয়ামত দান করা হয়েছে তা বলার বাইরে। সর্বপ্রথম আমাকে মাছ ভাত ও রুটি দিয়ে বলা হয়েছে, আজকে যত মন চাই খাও। তো এটা ইহিয়াউল উলুমের মধ্যে এই ওয়াকিয়াটি এসেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের বিরোধিতা করার তৌফিক দান করুক। নফস তো চাইবে পোলাও, বিরিয়ানি, মাটন, গরুর মাংস, অনেক কিছু চাইবে, কিন্তু আমরা নিজের নফসের বিরোধিতা করি। যে ব্যক্তি নফসের বিরোধিতা করতে পারবে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবে। তো খুদার ফজিলত এই কিতাবটি আপনারা সংগ্রহ করুন, এটি হার্ড কপি আপনারা দেখতে পাচ্ছেন, সফট কপি আপনারা দাওয়াত ইসলামের ওয়েবসাইটে পেয়ে যাবেন, www.dawatislami.net এর মধ্যে আপনারা সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বিভিন্ন ভাষায় আপনারা পেয়ে যাবেন, যে ভাষায় আপনাদের প্রয়োজন হয় সেই ভাষায় আপনারা ডাউনলোড করে অধ্যয়ন করতে পারবেন। তাছাড়া আমাদের মাকতাবতুল মদিনা যে স্টলগুলো লাগানো হয় সেই স্টলগুলোতেও আপনারা হার্ড কপি সংগ্রহ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুদার মতো নিয়ামত ধারণ করার সে তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট এবং লাস্ট সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আচরণ সংশ্লিষ্ট দক্ষতা, সফট স্কিল।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
লেটস স্টার্ট আওয়ার লাস্ট এন্ড ফোর্থ সেগমেন্ট, হুইচ ইজ সফট স্কিল, আচরণ সংশ্লিষ্ট দক্ষতা। আজকের টপিক হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক। ইসলাম মেহনতকে সম্মান দিয়েছে, পরিশ্রমকে, হার্ডওয়ার্কিংকে সম্মান দিয়েছে এবং অনেক ফজিলতও এ ব্যাপারে এসেছে। একটি হাদিসে পাক আপনাদের সামনে উপস্থাপন করছি, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে পবিত্র আহার যা তুমি নিজের উপার্জন হতে আহার করো। আর একটি রিওয়ায়েতের মধ্যে এভাবে এসেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পেশাজীবী মুসলমানদের ভালোবাসেন, যারা হার্ড ওয়ার্ক করে বা যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্যই তো হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। জি হ্যাঁ, হার্ড ওয়ার্ক বা পরিশ্রমকে সাকসেসের চাবি বলা হয়েছে, চাবিকাঠি বলা হয়েছে। মনে রাখবেন, হার্ড ওয়ার্ক আমরা তো আগে থেকে অনেকে হার্ড ওয়ার্ক করে থাকি, কিন্তু এখন যেহেতু 2021 চলছে, জি হ্যাঁ, এই শতাব্দীর মধ্যে এখন মানুষ হার্ড ওয়ার্কের চাইতে স্মার্ট ওয়ার্ক বেশি করে। হার্ড ওয়ার্ক তো করেই, কিন্তু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিভাবে নিজের কাজকে সম্পাদন করা যায় এই শতাব্দীর মধ্যে এসে আমরা সেটি শিখেছি। স্মার্ট ওয়ার্ক কাকে বলে? স্মার্ট ওয়ার্ক এটা ডেফিনেশনের মধ্যে এসেছে, ইট ইজ পুটিং দ্য মিনিমাম এফোর্ট হুইচ কজ দ্য ম্যাক্সিমাম ইম্প্যাক্ট অন দ্য রেজাল্ট। অর্থাৎ স্মার্ট ওয়ার্ক তাকেই বলা হয় যেখানে আপনি কম এফোর্ট দিয়ে অর্থাৎ কম পরিশ্রম করে সর্বাধিক কিভাবে আপনি বেনিফিট অর্জন করবেন, এটার নামই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আজকে আমরা দেখি পিসি বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, অ্যান্ড্রয়েড সেট বলেন, বা বিভিন্ন মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে স্মার্ট ওয়ার্ক করে আজকে উপার্জন করা অনেকটুকু সহজ হয়ে গেছে। তো আমরাও এই হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের দিকে যদি যাই তাহলে আমাদের অনেকটুকু ফায়দা, আগের চেয়ে বেশি ফায়দা উপার্জন বেশি হবে। তাছাড়া স্মার্ট ওয়ার্কের একটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন যদি আপনি যেমন একটি স্টাডি রুটিন করেছেন, হ্যাঁ স্মার্ট ওয়ার্কের একটি আমি উদাহরণ দিচ্ছি, যে আপনি একটি স্টাডি রুটিন করেছেন, কখন কি পড়বেন। এখন দেখা যায় একটি স্টুডেন্ট সেটা আধা ঘন্টা বা এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়ার পর তার একটা ক্লান্তিবোধ চলে আসে, তো সে একটি স্মার্ট ওয়ার্ক কীভাবে করতে পারে, সে এভাবে করতে পারে, সে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে দরুদে পাক পড়তে পারে, সে যদি ক্লান্ত হয়ে যায় জিকিরুল্লাহ করতে পারে, বা নিজের যে অ্যাচিভগুলো সে করেছে সেগুলোর সে নিজেকে নিজে প্রশংসিত করতে পারে, নিজের সাকসেসগুলো সে একবার চোখ বুলাতে পারে, এভাবে তার স্মার্ট ওয়ার্ক হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবেন, কখনোই কোনো কিছুকে মুখস্থ করবেন না, অর্থাৎ মেমোরাইজ করার চাইতে কনসেপ্টকে বোঝার চেষ্টা করবেন। জি হ্যাঁ, যখন কোনো কিছু আপনি মেমোরাইজ তো আমরা করি, কিন্তু মেমোরাইজ করে হয়তো আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট যদি সাময়িকভাবে পাইও, পরবর্তীতে এটি আমাদের জন্য ক্ষতি সাধন হয়। আমরা যারা মুখস্থ বিদ্যা এই পারদর্শী তারা ওই সময়ের জন্য মুখস্থ জিনিসটা থাকে, কিন্তু পরবর্তীতে গিয়ে কনসেপ্টটুকু আমরা ভুলে যাই। তো আমাদের উচিত কনসেপ্ট বুঝে বুঝে পড়া। এজন্য কুরআনে মাজিদ তেলাওয়াত তো অবশ্যই স্বভাবের কাজ, কিন্তু কোরআনে মাজিদ যখন তেলাওয়াত করা হবে এর অর্থ যাতে আমরা বুঝে বুঝে পড়ি। এজন্য খুব সুন্দর একটি মাধ্যম মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায় কনজুল ইমান নামক যে কিতাবটি আছে, আলা হযরত দামাত বারকাতুহুল আলিয়ার, তো এটি বাংলাও আপনারা পাবেন, তো এটি আপনারা সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আজাবাজাল কোরআনে পাকও পড়া হয়ে যাবে, তফসির ও তর্জমা অর্থাৎ অর্থও আপনাদের পড়া হয়ে যাবে। এরপর আপনার তফসির এবং তর্জুমার যে অ্যাপ্লিকেশন দাওয়াত ইসলামী লঞ্চ করেছে সেই অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে, সেখানেও আপনারা বিভিন্ন অর্থ আপনারা সেখান থেকে জানতে পাবেন, তফসির আপনারা জানতে পারবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেকটুকু ফায়দা হবে। তো এই জন্য স্মার্ট ওয়ার্ক, আমাদের এখন হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের দিকে যেতে হবে। আমরা মোবাইল দিয়ে কিভাবে, আমরা কিভাবে টেকনোলজি দিয়ে স্মার্ট ওয়ার্ক করতে পারবো সেদিকে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। যেমন আমরা ইন্টারনেটের ব্যবহার, জি হ্যাঁ এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের কিভাবে ব্যবহার করে আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারবো, আমাদের বিভিন্ন উপার্জন করতে পারবো, এই জিনিসগুলো আমাদের রিসার্চ করা দরকার। যেমন এখন ইন্টারনেট ব্যবহার করে আমরা নতুন কিছু রিসার্চ করতে পারি, নতুন গুগলে গিয়ে অনেক কিছু জানতে পারি, উইকিপিডিয়াতে গিয়ে আমরা অনেক কিছু নলেজ নিতে পারি, নিউ টপিক সম্পর্কে জানতে পারছি, তো এগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আগে তো অনেকে যেমন হার্ড ওয়ার্কের দিকে আমরা দেখি, এই যে গদা গদা বই আমরা সংগ্রহ করতাম, সেখান থেকে বিভিন্ন কিছু আমরা জানার চেষ্টা করতাম, এখন এখনকার যুগের বাচ্চারা স্মার্ট ওয়ার্কের দিকে বেশি ঝুঁকে পড়ছে। তারা কিভাবে কম সময়ে বেশি আউটপুট অর্জন করা যায় সেদিকে তারা ধ্যান দিচ্ছে। এই জন্য স্মার্ট ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাচ্চারা যখন এই স্মার্ট ওয়ার্কের জন্য স্মার্টফোন ইউজ করবে, বড়রা যাতে তাদের দিকে ধ্যান দেয়, খেয়াল রাখে যে তারা এই স্মার্ট ওয়ার্ক করতে গিয়ে স্মার্টফোনগুলোকে কী কী কাজে ব্যবহার করছে, তাদের দৃষ্টি রাখতে হবে যে তাদের ঘরের বাচ্চারা কী কাজে সেখানে স্মার্ট ওয়ার্ক করছে, কতটুকু করছে, কোন সাইটে তারা যাচ্ছে, কোন সাইটে তাদের যাওয়া উচিত না, সেগুলো থেকেও তাদেরকে বিরত রাখতে হবে। মনে রাখবেন 2 ঘন্টার বেশি যদি কেউ স্মার্টফোন ইউজ করে তাহলে তাদের বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়। এজন্য বড়রা যারা আছে, ঘরের বড় সদস্য যারা আছেন, তারা বাচ্চাদের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক তাদেরকে করাবেন, কিন্তু স্মার্টফোন দিয়ে যখন তারা স্মার্ট ওয়ার্ক করবে, বিভিন্ন টেকনোলজি দিয়ে যখন তারা স্মার্ট ওয়ার্ক করবে, তারা 2 ঘন্টার বেশি তারা কি ইউজ করছে কি না, বা কী কী কাজে তারা ইউজ করছে, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। তো আজকে আমাদের সফট স্কিলের মধ্যে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক তো আমরা করবো, পরিশ্রম করবো, অবশ্যই হালাল ইনকাম করব, কিন্তু হার্ড ওয়ার্কের পাশাপাশি আমরা যেহেতু এখন টেকনোলজির যুগ, আমরা স্মার্ট ওয়ার্কও করব, যাতে করে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। এর সাথে আমার প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে, আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ইনফরমেশন নিয়ে। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।